স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারি মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাত ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন একটু ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। তো আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা শিক্ষণীয় বিষয় উঠে আসবে, এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করে, আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুস্তাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে নেই, এরপর ইনশাআল্লাহ আজকের অতিথির সাথে পরিচয় করিয়ে দিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারি মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারি মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারি মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।
মাশাআল্লাহ, দর্শক আমরা কয়েকজন মুবাল্লিককে দেখতে পেলাম, এবং এই অনুষ্ঠানটা কোথায় সেটাও ইনশাআল্লাহ আজওয়াজাল আজকে গেস্ট থেকে জানবো। আপনাদের কনফিউজ হয়ে যাচ্ছেন হয়তো বা যে এখানে তো অনেকগুলো মুবাল্লিক, কাকে নিয়ে বসেছি আজকে আমরা? আজকে আমরা যাকে নিয়ে বসেছি তিনি হচ্ছেন আমাদের জহির হুজুর। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ। আজকে আমরা জহির হুজুরের স্মৃতির কিছু অংশ তুলে ধরব, কীভাবে মহলে আসা, কার মাধ্যমে বা কোন মাধ্যমে আসা, কোন জিনিসটি ওনার সর্বপ্রথম ভালো লেগেছিল, কোথায় মাদিনী কাফেলার প্রথম সফর হয়েছিল, এরপর দিনই কী কী জিম্মাদারি ওনার কাছে ছিল বা আছে, এরপর বাবুল মদিনার সফর, এরপর আমির আহলে সুন্নতের প্রথম জিয়ারতের অনুভূতি, এরপর মদিনা শরীফের সফর। আমরা জানি যে জহির হুজুর অনেকবার আলহামদুলিল্লাহ মদিনা শরীফের সফর করেছেন, এর কিছু স্মৃতি এবং মাদানী চ্যানেলের কিছু স্মৃতি ওনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে এক ঘন্টার প্রোগ্রামে এত কিছু আমি কখনোই শেষ করতে পারিনি পূর্বের মুবাল্লিকদের সাথেও। আজকেও দেখি ইনশাআল্লাহ আজওয়াজাল কতটুকু ওনার স্মৃতি সামিল করতে পারি। তো হুজুর, প্রথমেই আমি জানতে চাইবো যে আপনার মাদানী মহলে আসা এর সাল কত ছিল, কোন সালে এসেছিলেন?
2001 সালে।
এক সালে
যখন আমি আলিম পরীক্ষা দেব।
আচ্ছা, কিভাবে আসা?
আসলে এটার আসার, আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি,
আচ্ছা,
তখন থেকে আমি তরিকতপন্থী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের আউলিয়া ইকরামের মহব্বতকারীদের সংগঠনের সাথে সম্পৃক্ত হই।
মাশাআল্লাহ।
তো তখন থেকেই আলহামদুলিল্লাহ এটা জানা এবং দিনই কাজ করা, যেটা আমাদের আউলিয়াই কামিলিন করেছেন, যেখানে কোনো বিনিময় থাকবে না,
জি জি,
ফি সাবিলিল্লাহ খিদমত, এরকম একটা চিন্তা চেতনা ভালো লাগে যে দিনই খিদমত হবে যেখানে কোনো বিনিময় ছাড়া, বয়ান হবে বিনিময় ছাড়া।
মাশাআল্লাহ।
এটা তো সংগঠনের সাথে জড়িত থাকা। তো আমি যখন দাখিল পরীক্ষা দেই মেট্রিক, তো আমার যে প্রাইভেট টিচার ছিল উনি ইন্ডিয়াতে লেখাপড়া করে আসছেন।
আচ্ছা।
তো ওনার সাথে আমি শেয়ার করলাম যে আসলে আমাদের দেশে কেমন একটা সংগঠন
আছে
আছে বা হওয়া দরকার, যারা আউলিয়ে কামিলের জীবনীগুলো আমরা পড়ি, ওই তাদের সেই আদর্শকে অনুসরণ করে ফি সাবিল্লাহ কোনো বিনিময় ছাড়া সুন্নিয়তের দাওয়াতকে পৌঁছাবে, আমলদার বানাবে মানুষদেরকে, নেকির দাওয়াত দেবে, যেটা সাংগঠনিক অ্যাক্টিভিটিস যেটা। তখন উনি বলেন, হ্যাঁ এরকম তো একটা সংগঠন আছে। বললাম, কী সংগঠন? তখন সে বললো, দাওয়াত ইসলামী। প্রথম পরিচয় দাওয়াত ইসলামী শব্দ, তো দাওয়াত ইসলামী এটা পরিচয় বা কী বলে আমি ইন্ডিয়াতে দেখেছি, তখন সবুজ পাগড়ি পড়তো সবাই, পরিচয় ছিল, মেসওয়াক রাখা পকেটে, তো বললো এরা মেসওয়াক রাখে সবসময় এবং সবুজ পাগড়ি পরে, এবং ওনাদের প্রধান হচ্ছে আল্লামা ইলিয়াস কাদেরি। মানে এতটুকুই মানে প্রথম ইন্ট্রোডিউস পরিচিতি। এরপরে থেকে আমি আমার মতো চলছি, যে কথা বললাম আপনি আমাকে প্রশ্ন করলেন যে কখন, 2001 সালে যখন আমার টেস্ট পরীক্ষা চলছিল আলিমের, এটা ছিল দাখিল যখন পরীক্ষা দেব তখনকার ঘটনা, যে আমি ইনফরমেশন পেলাম।
আচ্ছা,
তার প্রায় 2 বছর পর, কমবেশ 2 বছর পর যখন আমি ইন্টারের
টেস্ট
পরীক্ষা দেব, তো পরীক্ষা দিচ্ছি চলতেছে আমার, আমি মোহাম্মদপুর কাদেরিয়াতে ইবিয়া আলিয়া মাদ্রাসা হুজুর কিবলা তেবশা রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়জ ও বরকতে পরিচালিত আলহামদুলিল্লাহ, হুজুর কিবলা তাহের শাহ মাদ্দাজিল্লাহ আলীর নিগাহে নজরে পরিচালিত আলহামদুলিল্লাহ। তো সেখানে আমি পড়তাম, এখানে যখন পরীক্ষা দিয়ে বিকেলবেলা বের হলাম ঘুরতে, তো ঘুরতে ঘুরতে এক জায়গাতে গেলাম, গিয়ে দেখি একজন সবুজ পাগড়ি পরিহিত মেসওয়াক পকেটে
মেসওয়াক রাখা
দোকানে বেচাকেনা করছে।
ওই যে শুনেছেন,
ওই শুনেছি, এটা ব্যাকগ্রাউন্ড আমাদের টিচারের কাছে। তো দেখার পর আমি সামনে অগ্রসর হলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সে ওয়ালাইকুম সালাম বলল। তো আমি নাম জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? তো সে বলল, অমুক কাদেরি।
আচ্ছা,
তো যখন এই কাদেরি বলল, বললাম আমি তো জানি কাদেরি মিন কি, কিন্তু জানার জন্য জিজ্ঞাস করা, ভাই কাদেরি কেন বললেন? বললো, আমি তো ইলিয়াস আত্তার কাদেরি হুজুরের মুরিদ।
আচ্ছা,
এই জন্য কাদেরি। আমি বলবো, আচ্ছা আচ্ছা, তো আপনার বললেন, আমরা দাওয়াত ইসলামী। তখন আমার ওই পূর্বের
টিচারের
যে ইনফরমেশন সেটার সাথে মিলে গেল। তো মিলে যাওয়ার পরে আমি বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন আমি কথা বলছি,
মাশাআল্লাহ।
তো কথা বলার এক পর্যায়ে সে আমাকে রেসালা দিল, ছোট ছোট যে দাওয়াত ইসলামী আমাদের বইগুলো, এই বই দিল, দুরুদের 12টি ঘটনা একটা বই ছিল,
এখন নাই মনে হয়,
এখন নাই এটা,
হ্যাঁ,
দুরুদের 12টি ঘটনা, ইমানি চেতনা,
আচ্ছা,
এরকম 2-3টা বই আমাকে দিল। তো দেওয়ার পরে আমাকে আবার দাওয়াত দিল যে আপনি এই মোহাম্মদপুরের মসজিদে, বিলাল মসজিদে ইজতেমা হয় সাপ্তাহিক ইজতেমা, প্রতি বৃহস্পতিবার ইশারের পরে আসবেন। পরীক্ষা চলতেছে তো শুক্রবার যেহেতু পরবর্তী, আমি ভাবলাম যে ছুটি যেহেতু একদিন, এই 2 দিন পরেই, সম্ভবত 2-1 দিন পরে আমি ইজতেমাতে গেলাম। তো যাওয়ার পর বয়ান শুনলাম মুবাল্লিগের কাছে, বয়ান শেষে যখন সালাতু সালাম দিচ্ছিল,
আচ্ছা,
মুস্তফা জানে রহমত পেলাহ সালাম, সত্যি ওই অনুভূতিটা। তো আমি বলছিলাম যে আসলে এত মানে মায়া ভরা কণ্ঠে ভালোবাসা নিয়ে কত সুন্দর, আমরাও মুস্তফা জানি তো অনেক আগে থেকে পড়ে আসছি, কিন্তু এটা দাওয়াত ইসলামীর পরিবেশের মধ্যে একটা মহাব্বতের যে একটা বহির প্রকাশ আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করে, এত সুন্দর হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক ই করলাম। তারপর বইটি নিয়ে আমি আমাদের উস্তাদের কাছে গেলাম। তারপরে পরীক্ষা চলতেছে, আমাদের যিনি শাইখুল হাদিস ছিলেন আব্দুল সত্তার হুজুর, এবং ওনার কাছে প্রথম কথা বললাম আমি,
জি,
বলার পরে উনি তখন আমাদের শাইখুল হাদিসও পাশাপাশি কৃষি মার্কেট তাহেরিয়া মসজিদের খতিব, ওনার ওখানে জুমা পড়তাম বিশেষভাবে, আমি কখনো কখন যেতাম, বয়ান ভালো করতো। বললাম, হুজুর এরকম এরকম দাওয়াত ইসলামী দের বই। বলে, বাবা তুমি এটা করো। আমি বলে যে, বাবা এটা করো, আমি মদিনা শরীফে যখন গিয়েছি
আল্লাহু আকবার,
তো আমি দেখেছি এরা অনেক আশিকগ্রস্ত লজাবাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে সালাম সালাম, তো যেন আমার যেন মানে এটা আরও বেশি
মহব্বত সৃষ্টি হয়ে গেল।
আমাদের আরও ওস্তাদ ছিল যিনারা, আমাদের আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক,
আচ্ছা মাশাআল্লাহ,
আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক ওস্তাদ, আমার ওস্তাদ আলহামদুলিল্লাহ, ওনাকেও জিজ্ঞাসা করলাম, বললো যে না আলহামদুলিল্লাহ এটা ভালো। এরপরে থেকে আলহামদুলিল্লাহ শুরু হলো আমার,
শুরু হলো মাশাআল্লাহ। তো অনেকেই হয়তো বা জানতে চান বা চেয়েছেন জহির হুজুরের কীভাবে আসা। আজকে আমরা শুনলাম যে জহির হুজুরের আসার মাধ্যম কীভাবে হয়েছিল। তো হুজুর যখন আপনি ইজতেমায় আসলেন, এরপর থেকে হয়তো বা কন্টিনিউ করেছেন ইজতেমায় আসা যাওয়া, যেহেতু ভালো লেগেছে আপনার, তো আপনাকে জিম্মাদাররা দেখেছেন। এবং আমাদের একটা সিস্টেম হচ্ছে যখন কোনো নতুন ইসলামী ভাই আসেন, ওনাকে আমরা টার্গেট করি কীভাবে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করা যায়, কীভাবে ওনাকে নবীর আশিক করা যায় বিভিন্ন জিম্মাদারির মাধ্যমে। আপনাকে যখন তারা দেখলো, যে প্রথম আপনার কী জিম্মাদারি দিয়েছিল বা কোন জিম্মাদারিতে আপনি মানে দায়িত্ব পালন করেছিলেন?
যখন নাকি এই তখন টেস্ট পরীক্ষা চলছিল ওই সময় আমার, এটা তো আমি তখনকার জিম্মাদার যিনি তাকে আমি বললাম যে আপনি আমাদের মুন্সিগঞ্জে চলেন,
আচ্ছা
ওখানেও আমরা কাজ করব সাংগঠনিক কাজ। বললো ঠিক আছে। তখন চার দিনের মাদানী কাফেলা হতো,
আচ্ছা
চার দিন করে কাফেলা সফর হতো। তো তখন ঈদ আসছিল, সম্ভবত রমাদানুল মোবারকের ঈদ, ঈদের ছুটি ছিল। তো কাফেলা নিয়ে প্রথম আমাদের ওখানে গেল, ফার্স্ট কাফেলা মুন্সিগঞ্জ আমাদের বাড়িতেই। তখন তো মসজিদে থাকার হয় নাই, অনুমতি হয় নাই, তো বাড়িতে ছিলাম। থাকার আমার মেজু ভাই যিনি, তো উনিও সুন্নি আলহামদুলিল্লাহ, আগে থেকে সাংগঠনিক
হবে।
তো উনি যখন কাফেলা দেখলেন লোকজন আসছে, এরা আবার কারা, মানে সে হেজিটেশনের মধ্যে আছে। শেষে আমি বললাম যে কানজুল ইমান আল্লাহ হাজরতকে তো আগে থেকে চিনি আমার মেজু ভাই, বললাম ওনারা আল্লাহ হাজরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি যে মাসলাকের ওই তরিকার। তারপরেও আরও জানতে চাইলো, যখন নাকি ব্যাপকভাবে বললাম তো আশ্বস্ত হলো আলহামদুলিল্লাহ। তো যখন নাকি চার দিন ওখানে ছিল কাফেলা, আমাদের বাড়ির মধ্যেই বারেন্দা ছিল অফিসের মতো, সেখানে সেখানে থেকে আমাদের মুন্সিগঞ্জের যে বর্তমানে যেখানে জামিয়াতুল মাদিনা,
আচ্ছা
মাদ্রাসাতুল
দেওভোগে,
হ্যাঁ দেওভোগ, ওইটাই আমাদের বাড়ি, ওখানে ওই এখানেই ছিলাম আমরা তখন। তখন আমাদের ঘর ওখানেই ছিল।
আচ্ছা,
তো এখানে থাকার পরে আমাদের যে সামাজিক যে মসজিদ সর্দারপাড়া মসজিদ সেখানে ছিল, এবং কাটাখালী আর একটা মসজিদ আছে সেখানে, এবং লিচুতলা আমাদের শহরের মধ্যে মসজিদ, এই তিন জায়গাতে আমরা কাজ করলাম। কাজ করার পর তখন আমাদের জিম্মাদার প্রথম দিন না দ্বিতীয় দিন আমাকে প্রথম সবুজ পাগড়ি, এই ফার্স্ট আমাকে বেঁধে দিল।
আর কখনো পরা হয় নাই আপনার?
এর আগে কখনো আমি পড়িনি।
আল্লাহ,
আসলেই যে অনুভূতিটা, যে আমাদের একটা কনসেপ্ট, ভুল কনসেপ্ট যেটা ছিল যে পাগড়ি পরবে যখন হাফেজ হবে, মুহিম সাহেব
আলিম হবে,
আলিম হবে, পুরো কনসেপ্টটাকে আলহামদুলিল্লাহ দাওয়াত চেঞ্জ করে দিয়েছে
মাশাআল্লাহ।
প্রথম আমাকে সর্দারপাড়া মসজিদের লিচুতলা তিন মসজিদের জিম্মাদারি দেওয়া হয়।
জেলি যে জিম্মাদারি,
জেলি তিনটা মসজিদে বলে যে আপনি শহরের যে তিনটা মসজিদ, তিনটা মসজিদের জিম্মাদারি আপনার,
মাশাআল্লাহ। এরপর থেকে আপনার কাজ করা শুরু, দাওয়াত ইসলামের সাথে এঙ্গেজ হওয়া, কাজ করা, এরপর পরেই। তো হুজুর প্রথম আপনি কোথায় মাদানী কাফেলা সফর করেছেন, মুন্সিগঞ্জের বাইরে?
তখন এটা তো ছিল সাথে, এটা তো আমার সফর আমার ঘরের মধ্যে,
হ্যাঁ এটা আপনি তো নিয়ে গিয়েছেন। এটা
পরবর্তী ফার্স্ট আমার কাফেলা ছিল ঢাকা গুলশানে,
আচ্ছা
ঢাকা গুলশান এক নাম্বার ভোলা মসজিদ নামে পরিচিত ওই মসজিদে, তখন চার দিনের কাফেলা যেটা বললাম আমি, এটা মানে শিডিউল অনুযায়ী কাফেলা।
হ্যাঁ,
এটা ছিল ঢাকারটা। আর এমনিতে সফর ছিল নীলফামারিতে প্রথম,
আচ্ছা
দাওয়াত ইসলামের জন্য। আমি যখন এরপরে ফাইনাল পরীক্ষা দিলাম আলিম, আলিম পরীক্ষা দেওয়ার পরে তারপরে খোঁজখবর নিলাম কোথায় দাওয়াত ইসলামের কাজ ব্যাপক।
হ্যাঁ,
তো তখন আলহামদুলিল্লাহ 2001-এর কথা বলছি আমি, তখন নীলফামারিতে কাজ মোটামুটি মাশাআল্লাহ মজবুত। ওখানকার যে জিম্মাদার ছিল বর্তমানে আমাদের জামিল ভাই,
আচ্ছা
যিনি বর্তমানে বিভাগীয় জিম্মাদার, তো উনি ছিল তখন। তখন ওনার সাথে মোবাইলে কথা বলতাম, তখন মোবাইল নতুন নতুন আসছে একেবারে। তো তারপরে ভালোবাসা যেটা, মোহব্বত যেটা, এজন্য ওনার সাথে যোগাযোগ করে কথা বলতাম। তো পরীক্ষা যখন শেষ হলো আমি সফর করে নীলফামারিতে গেলাম,
আচ্ছা
তখন আলম প্রেস জামে মসজিদে দাওয়াত ইসলাম সাপ্তাহিক ইজতেমা হতো
নীলফামারিতে,
নীলফামারিতে। তো যাওয়ার পর সেখানে সাপ্তাহিক ইজতেমাতে অ্যাটেন্ড করলাম মুফতি মুশতাক রেজবি রহমতুল্লাহ তাআলা, তো ওনার সাথে সাক্ষাৎ হলো। তো দেখলাম এক অমায়িক লোক মুফতি মুশতাক রেজবি রহমতুল্লাহ তাআলা, আলিম, আসলে যে উলামায়ে কেরামের তাজকেরা হাদিসে পাঁকে আসছে, বিনয়ী, এলম। কেন বললাম আমি এটা, এই কথাটা এই জন্য বললাম যে একজন কলেজে পড়ুয়া ছাত্র বয়ান করছে সাথে ইস্তেমাতে।
আচ্ছা, ও ওনার মসজিদে,
ওই ওই আলম প্রেস মসজিদ, ওনার মসজিদ না, আলম প্রেস মসজিদে সাপ্তাহিক ইস্তেমা। আর মুফতি মুস্তাকজিদ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইস্তেমাতে আসলেন, এসে সবার পিছনে বসে
আল্লাহ
বসে উনি বয়ান শুনতেছে। একেবারে সিস্টেমেটিক একজন মুবাল্লিগ, জিম্মাদার যেরকম স্টাইল অ্যাজ এ টিস সেভাবে। তো দেখলাম, কথা বললাম, একেবারে তারপর থেকে আমি কন্টিনিউ ওনার সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ রাখতাম। এবং আল্লাহ হাজরত রহমতুল্লাহ অনেক ফয়েজ ও বরকত ওনার কাছে, উনি যে কোনো মাস আলাকেই বর্ণনা করতেন ফতে রজবিয়া শরীফের আলোকে,
মাশাআল্লাহ।
তো সেখানে গেলাম, ওখানে যাওয়ার পর সৈয়দপুরে আলহামদুলিল্লাহ ওখানকার যে ইসলামী ভাইয়েরা, মানে আমি তো আরও আগেও সংগঠন ছোট সময় থেকেই করে আসছি বললাম যেটা, কিন্তু এত যে ভালোবাসা দাওয়াত ইসলামীতে, এত মহাব্বত, মানে বর্ণনা করার মতো না। তো যখন আমি চলে আসব কয়েকদিন থাকার পর, দুই তিন দিন হয়তো ছিলাম ওখানে, খেয়াল নাই কতদিন আমার, তো অনেক ইসলামী ভাই আসছে বিভিন্ন জায়গার, তো এত মহব্বত দিয়েছে, এত মহব্বত, মানে যেটা ভোলার মতো
না।
আসলে ইসলাম যে ভালোবাসায় প্রচার হয়েছে তার জ্বলন্ত প্রমাণ দাওয়াত ইসলাম, যেটা আমরা বলে থাকি না সবসময় যে তলোয়ারের শক্তিতে ইসলাম প্রতিষ্ঠিত,
জি,
হৃদয়ের ভালোবাসায় ইসলাম সুপ্রতিষ্ঠিত, আর সেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম।
বেশ, আচ্ছা, এখানে আপনি কি ফিলটা করেছেন যখন দিনের জন্য সফর আপনার প্রথমবার হয়েছিল? হয়তো অনেক কিছু আপনি দেখেছেন যেগুলো আগে দেখেননি, বা সফরের জন্য যেটা আমরা মনে করি যে আমরা যখন কিতাবে পড়েছি নবী পাক আলাইহিস সালামের জীবনী হোক, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনী হোক, ওনাদের যে কষ্টের বিনিময়ে দিনের প্রচার, এটা কি আপনি কি ফেস করেছেন কিনা দাওয়াত ইসলামের সফরের ক্ষেত্রে?
আসলে আমরা এখন বিভিন্ন বয়ানের সময় এই কথাগুলো বলি আমরা, যে আমরা এখন যেভাবে ইসলাম প্রচার করি ভাই,
জি,
আমরা দাওয়াত ইসলামীতে যারা আছি বা আসছি আলহামদুলিল্লাহ, এখন তো সোনায় সোহাগা,
জি,
দুলহা বেশি আমরা ঘোরাফেরা করি, মিন কোথাও যাই আমাদের জন্য খাবার রেডি আছে,
রেডি,
হ্যাঁ, শিডিউল রেডি মেনটেন, হ্যাঁ, কিন্তু যারা প্রকৃত অর্থে ইসলাম, হ্যাঁ, আমাদের কিছু কিছু, আমার ওই সিচুয়েশনে আমি পড়ি নাই যেটা অত্যন্ত কঠিন, আমাদের এরকমও মুবাল্লিগ আছে যারা এই দাওয়াত ইসলামের পায়গামকে নিয়ে যখন নাকি বিভিন্ন বিভাগে নতুন নতুন জায়গাতে গিয়েছে, হয়তোবা দুই তিন দিন এক টাকা পকেটে রেখে মুড়ি, এক টাকার মুড়ি খেয়ে দিন নদী রাত অতিবাহিত করেছে, রাতের পর রাত মসজিদের ছাদে থেকেছে, মারার জন্য চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সেই প্রিয় মুবাল্লিগরা পিছনে আসেনি, তারা চালিয়ে গেছে তাদের মিশন,
জি,
এবং যার বদৌলতে নির্যাতিত হয়েছে। আর এটাই সুন্নাহ রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমরা শুধু মিষ্টি খাওয়ার সুন্নতি বর্ণনা করি না, না, এর সাথে সাথে নির্যাতিত নিপীড়িত হওয়া এবং সেটাকে গ্রহণ করা হাসি মুখে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নত
মোবারক। বদ্দু আনাদে আমি একটা দেখেছি, তাও সেই মুবাল্লিগদের যদি কোথাও লাঞ্ছিত হয়, অপমানিত হয়, কিংবা কেউ আঘাত করে, না, আমাদের একটা মানবীয় চিন্তা কি, বদ্দোয়া,
বদ্দোয়া করা,
কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের জিম্মাদারদের মধ্যে এই কোয়ালিটিটা নাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের জিম্মাদারদের মধ্যে এটা দেখেছি, তারা হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলার কাছে, ইয়া আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও,
কাটার বিনিময়ে ফুল
কাটার। আসলে এই প্র্যাকটিক্যাল ইসলাম যেটা, প্র্যাকটিস ইসলাম যেটা, প্রকৃত ইসলাম, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে এজাম, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়ে কামিলিন আমাদের কাছে নিয়ে আসছেন, আর যার জ্বলন্ত প্রমাণ বর্তমান সময়ে 41তম ব্যক্তিত্ব রসুল করিম সাল্লামের ধারাবাহিকতা, তিনি হচ্ছেন আমির আহলে সুন্নাত জামাতের, যার জীবনী আমাদেরকে শেখানো হচ্ছে, না, যিনি আমির আহলে সুন্নাত যখন নাকি নেকির দাওয়াত দিতেন, কখনো বা ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিত, কখনো বন্য বা ওনার পাঞ্জাবিতে পানির পিক ফেলে দিত, কিন্তু সুবহানাল্লাহ ইনি কখনো চোখ রাঙিয়ে কথা বলেননি, ধমক দিয়ে কথা বলেননি, ক্ষমতা ছিল প্রতিহত করার, কিন্তু ক্ষমতাকে দেখাননি, বরং দোয়া দিয়ে হৃদয়কে জয় করেছেন, তাদেরই তো প্রতিনিধিত্ব করছে দাওয়াত ইসলামের মুবাল্লিগরা।
অনেক সময় দেখা যায় যে আমাদের দাওয়াত ইসলামের মুবাল্লিগদেরকে দেখে অনেকে বুঝে না যে তাদের অনেক সময় এমন এমন পর্যায়ের ইসলামে আমাদের দেখতে পাওয়া যায় যে তাদের পরহেজগাইতে দেখে অনেকে বুঝতেই পারে না কে পীর সাহেব কে মুরিদ,
পোশাক নাই, সিস্টেম নাই, বিশেষ কিছু এটা নাই, হ্যাঁ, যখন বিশেষ বয়ান হতো, বলা হতো, তখন
তখন বোঝা যেত কে আমির আহলে সুন্নাত। আচ্ছা হুজুর, আপনার আরেকটা ভিডিও আমরা রেডি করে রেখেছি, আপনার থেকে জানবো এটা কোথায় হয়েছে, একটু চালিয়ে দিবেন।
হযরতে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবাদেরকে সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে নেককার ব্যক্তি। আরও ইরশাদ করেন, আমার উম্মতের সবচেয়ে উত্তম হলো আমার যুগের লোকেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান। এমন অনেক সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানও আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শান মহত্বের নাম নিয়ে কিছুটা এমন বর্ণনা করেছেন যে আবু বকর হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নরম ও দয়ালু ব্যক্তি, ওমর বিন খাত্তাব হচ্ছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ ব্যক্তি, আর ওসমান বিন আফফান আমার উম্মতের মধ্যে সবচেয়ে লাজুক ও সম্মানিত ব্যক্তি, এবং আলী বিন আবি তালিব আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি বাহাদুর ব্যক্তি, এবং আবদুল্লাহ বিন মাসউদ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেককার ও আমলদার ব্যক্তি, আবু জর এই উম্মতের মধ্যে সবচেয়ে পরহেজগার এবং সত্যবাদী লোক, আবু দারদা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি এবাদত গুজার মুত্তাকি, এবং মুয়াবিয়া বিন সুফিয়ান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল এবং দানবীর লোক। আরও ইরশাদ করেন, আমি আরববাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী এবং সালমান ফার্সি পারস্যবাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী, এবং বিলাল হাফসি হাফসিদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী। আমার সব সাহাবা আমার কাছে সম্মানিত এবং প্রিয়, যদিও বা সে হাফসি গোলাম হোক না কেন। তো আল্লাহর নবীর কাছে প্রিয় মানে আল্লাহ তাআলার কাছে প্রিয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ভালোবাসেন, মুসলমানের ইমানের দাবি কিনা তাদেরকে ভালোবাসা। তাই আমাদেরও হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান অনুযায়ী আমল করে সকল সাহাবায়ে কেরামদেরকে সত্যন্তরে ভালোবাসা চাই, তাদের জীবন চরিত্রের উপর আমল করে নিজের জীবন অতিবাহিত করা চাই।
মাশাআল্লাহ, আমরা জহির হুজুরের বয়ান শুনতে পেলাম, কোথায় হুজুর এটা?
এটা ছিল বাবুল মদিনা করাচিতে,
আমির আহলুসুন্নাহর শহরের,
আমির আহলুসুন্নাহর
শহরের।
আলহামদুলিল্লাহ, ওখানেও দাওয়াত ইসলামের ব্যাপক কাজ,
জি,
যারা বাংলা ভাষাভাষী আছে তাদের মাঝেও আলহামদুলিল্লাহ কাজ হয়।
মাশাআল্লাহ, হুজুর বয়ান তো দেখলাম আপনার, আমরা আপনার বয়ান অনেক জায়গায় শুনে থাকি, দেখে থাকি, এর পূর্বে কখনো বয়ান করেছেন দাওয়াত ইসলামীতে আসার আগে?
হ্যাঁ, যেহেতু আমি
সাংগঠনিক ছিলেন, বয়ান ছিল, মানে মানে প্রথম না, এগুলো প্রথম কাজ ছিল না আপনার, মানে এর আগে আপনার প্র্যাকটিস ছিল,
প্র্যাকটিস ছিল
করার। দাওয়াত ইসলামীতে কখন সর্বপ্রথম বয়ান করেছিলেন মনে আছে?
হ্যাঁ, সর্বপ্রথম বয়ান করেছি, আমি বললাম যে নীলফামারীতে আমি সফল করেছি, যখন সৈয়দপুর, নীলফামারী জেলা সৈয়দপুর থানা, সাপ্তাহিক ইজতেমাতে তখন মনে হয় দুইটা না তিনটা বয়ান হতো।
আচ্ছা,
তো তখন আমি যাওয়ার পরেই আমাকে তখন বয়ান দিয়েছিল।
আপনি তখন নতুন?
নতুন মানে কেন দিয়েছে আমি জানি না, আমাকে দিয়েছে, এবং আমি যেই রেসালা থেকে বয়ান করেছিলাম সেটা ছিল ইমানি চেতনা।
আচ্ছা,
জোশে ইমানি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যে ঘটনা ঘোষণার,
জি,
সেই ঘটনা, ওইটার উপর বয়ান করেছিলাম প্রথম বয়ান।
অনুভূতি কেমন ছিল যে আমাকে বয়ান দেওয়া হচ্ছিল? অনেকে তো দেখা যায় হুজুর যখন প্রথম প্রথম আমাদেরকে মাদিনী কাবলাতে দরসের জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়, আমাদের হাত পা কাঁপা শুরু করেছিল।
এই শিখার বিষয়টা যদি আমাকে বলেন যে বয়ানের, আমার মনে আছে আমি যখন নাকি নবম বা অষ্টম শ্রেণীতে পড়ি তখন বয়ান প্র্যাকটিস করতাম।
আচ্ছা,
আমাদের আমি মানে দাখিলের আগে পড়েছি গাউসিয়া ইসলামিয়া মাদ্রাসাতে মোহাম্মদপুরে, তো আমাদের ক্লাসে প্র্যাকটিস করতাম বয়ান শেখার জন্য, বক্তব্য, আমরা বয়ান বলতাম না বক্তব্য। তো আমার মনে আছে আমাকে যখন নাকি প্রথম দাঁড় করিয়েছে না, তো আমি দাঁড়িয়ে বললাম আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, এটা বলতে বলতে আমি অনেক হাসছি, অনেক মানে আমি বলতে পারি না আমার নামটা, যে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, এটা বলতে পারি নাই। তারপরে আমাকে দাঁড় করা দিয়েছে। তা কয়েকদিন করতে করতে আমরা কী করতাম, যখন ছুটি হয়ে যেত, ছুটির পর এই টিফিন টাইমে আমরা বসতাম, বসে কয়েকজনে মিলে প্র্যাকটিস করতাম।
আচ্ছা, মাশাআল্লাহ। তো প্রথমত আপনি বলেছিলেন যে কয়েকটা মসজিদের দায়িত্ব ছিল, এরপর ক্রমান্বয়ে কী কী দায়িত্ব আপনি পেয়েছিলেন যদি শেয়ার করতেন?
যতটুকু মনে আসে আর কি, প্রথমে মুন্সিগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয় আমাকে।
আচ্ছা,
জেলার দায়িত্বের পর তারপর দীর্ঘদিন ছিলাম এই দায়িত্বে, প্রায় 3-4 বছর বা 5 বছর। তারপরে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ হয়, তারপর ঢাকার দায়িত্বে আসিনি, ঢাকার পুরা জেলার দায়িত্বে, তারপর বিভাগের দায়িত্বে, তারপর সিলেট বিভাগ, ঢাকা বিভাগ। তখন 4টা ভাগ ছিল বাংলাদেশ।
আচ্ছা,
তো ওই ওই সময় ঢাকা এবং সিলেট একসাথে ছিল, তখন এটার দায়িত্বে ছিলাম এবং অনেক দিনই মোটামুটি এটাতে কাজ করেছিলাম।
এরপর বিভাগীয় কী কী দায়িত্ব ছিল আমাদের, যেগুলো বিভাগ আছে?
আচ্ছা, ঢাকা এবং ইয়ের দায়িত্বে পরে তারপর বাবুল মদিনাতে চলে যাওয়া হলো।
আচ্ছা,
তো গেলাম ওখানে থাকা, আসার পরে অন্য দায়িত্বের সাথে সাথে তারপর বিভাগের মধ্যে যেমন মজলিসের আবতা ছিল, ইজারা ডিপার্টমেন্ট, মালিয়া তো মনে হয় কিছুদিন, অল্প কয়েকদিন
ছিল,
তারপর মজলিসের আবতা বিশেষ অনেক দীর্ঘদিন ছিল,
বর্তমানে তো এখন আছে শিক্ষা বিভাগ,
শিক্ষা বিভাগ আছে
মাশাআল্লাহ।
ফয়জানি মুর্শিদ,
ফয়জানি মুর্শিদটাকে অনেকে মনে করবে,
ফয়জানি মুর্শিদ বিভাগটা হচ্ছে প্রশাসনিক যে বিভাগগুলো, প্রশাসনিক বাহিনী যেগুলো, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, এদের যে ডিপার্টমেন্টগুলো এগুলোকে আমরা ফয়জানি মুর্শিদ বিভাগ বলে থাকি।
মাশাআল্লাহ, এগুলো নিয়ে আপনি কাজ করছেন?
করছি, একটু একটু ফয়েজ বরকত নিচ্ছি আর কি,
আল্লাহ তাআলা আপনাকে ইস্তেকামত দান।
আসলে দাওয়াত ইসলামী তৈরি করে, আমরা অনেকে মনে করি যে এ পারে একে দেওয়া হয় না, এটা না, আমরা অনেকে মনে করি যে আমি পারবো কি না, না এরকম না ব্যাপারটা, আমি তো কিছুই জানতাম না।
জি, আচ্ছা, যখন মানে বাংলা শুরু হচ্ছিল,
শুরু হচ্ছিল তখনকার প্রোগ্রাম এটা?
আচ্ছা,
তখনকার প্রোগ্রাম খুব সুন্দর, এটার মধ্যে কয়েকটা প্রোগ্রাম ছিল আমার এই মঞ্চে, স্টেজের মধ্যে আর কি, খুব আলহামদুলিল্লাহ। এবং এই মঞ্চের মধ্যেই মাদানী চ্যানেল আমির আলী সুনের দামাত বরকাতুল্লাহ আলিয়া উদ্বোধন করেছিলেন, আমার সাথে শরীক ছিলাম।
মাশাআল্লাহ, ওইটাই ছিল আপনার মাদানী চ্যানেল বাংলা কি প্রথম অনুষ্ঠান এটা নাকি?
না, এটা এই অনুষ্ঠানটা না, এটা ছিল অন্য অনুষ্ঠানটা।
আচ্ছা,
এই মঞ্চের মধ্যেই হয়েছে,
মানে ওই দিনই বাপার জবানে এটা
শুরু হয়েছে,
শুরু হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ পাক আরো খিদমত আপনার কাছ থেকে নিয়ে নিক। তো যেটা জানতে চাইবো সেটা হচ্ছে 2001 থেকে শুরু করে এই যে দাওয়াত ইসলামীর সাথে আপনি লেগে থাকা, দাওয়াত ইসলামের আমির সম্পর্কে জানা, কিন্তু তখন তো আমির আল সুনতকে দেখা কখনো সম্ভব ছিল না, বা আপনারা কীভাবে মানে আপনাদের অনুভূতি কীরকম ছিল যে সংগঠনে কাজ করছি কিন্তু ওই সংগঠনের প্রতিষ্ঠাতাকে এখনও দেখিনি?
আসলে সংগঠনের কর্মীদের মাঝেই তার নিগ্রাণের প্রধানের প্রতিচ্ছবি হয়ে থাকে, যারা বুঝার তারা এটা বুঝে, মুরিদের মাঝেই পীরের খাসলাতকে খুঁজে থাকে, সন্তানের মাঝেই বাবার গুণাবলী মানুষ খুঁজে থাকে। তো এই যে আমরা যে দেখি মুবাল্লিগদের, এই মুবাল্লিগদের যে মুবাল্লিগের হাল এটা, মুবাল্লিগের অবস্থা এটা,
জি,
তাহলে যিনি এর প্রধান তার অবস্থা কেমন হবে,
কেমন হবে?
এবং এটা বাস্তবিক, আমাদের এক এলাকাতে কাফেলা, মাদানী কাফেলা গেল, এক পীর সাহেব ওনার বাড়িতে আর কি জায়গা দিলেন কাফেলা রাখার জন্য।
জি,
তো উনি যখন নাকি জায়গা দিলেন, তো প্রথম দিন রাত্রে অতিবাহিত হওয়ার পর তিনি দেখলেন যে একটু ব্যতিক্রম, কেমন জানি টয়লেট টয়লেট সব ঝকঝক করতেছে পরিষ্কার পরিচ্ছন্ন। তো তিনি কী করলেন, পরবর্তী দিনে খেয়াল করলেন ব্যাপারটা, দেখে যে রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ছে তো এক মুবাল্লিক সে উঠে পুরো টয়লেট পরিষ্কার করতেছে,
আল্লাহ,
পুরো পরিচ্ছন্ন করে সে আবার শুয়ে পড়ছে, মানে কেউ দেখেনি। পরবর্তী দিন যখন মসজিদের মধ্যে ওই মুবাল্লিক গিয়েছে বয়ান করার জন্য, কাফেলা আছে, তো ওই পীর সাহেব কাঁদতে কাঁদতে বলতেছে যে এরা নিঃসন্দেহে আল্লাহর ওলি,
আল্লাহ আকবার,
কারণ আমি এই ঘটনা দেখেছি,
আল্লাহ আকবার,
আর এটা আল্লাহর ওলিদের খাসলাত,
আল্লাহ আকবার।
আসলেই দাওয়াত ইসলামীর মাঝে আলহামদুলিল্লাহ হয়তোবা আমি গুনাহগার, আমি নিকৃষ্ট, কিন্তু দাওয়াত ইসলামীর এক একজন মুবাল্লিক আসলেই বর্তমান জামানা এক একটি হীরার টুকরা।
জি,
হ্যাঁ, এর মাঝে যে ধোকা হবে না তা কিন্তু না, ধোকা হতেই পারে, ভালোর মাঝে মন্দ আছে, কিন্তু মেজরিটি ইজ গ্রান্টেড,
জি,
অধিকাংশই গ্রহণযোগ্য, দুই একটা কিন্তু হবেই তার ব্যতিক্রম। তো আসলেই কেনই বা হবে না, যাদের আমির, যাদের প্রধান, আমির আলে সুনত এমন ব্যক্তিত্ব, যে আজও নিজের ঘরের পাকানো খাবার খেয়ে দিনের তাবলীগ করে। একটা পয়সা এত শত কিতাব লিখেছেন, হাজারো ঘন্টা যিনি বয়ান করছেন, হাজারো মুফতি আলিম হাফিজ তৈরি করছেন, কিন্তু বিনিময় স্বরূপ একটা পয়সা তিনি গ্রহণ করেন না। যার কোটি কোটি মুরিদিন সারা পৃথিবীতে, কিন্তু যিনি একটা পয়সা গ্রহণ করেন না। এই আমির হোসেনকে নিয়ে আমার কিছু স্মৃতিচারণ আছে,
ইনশাল্লাহ সেগুলো সামিল করব। সোশ্যাল মিডিয়াতে অনেকেই কমেন্ট করেছেন, মাইনউদ্দিন ভাই আছেন, শাহ আলম ভাই আছেন, আসসালামু আলাইকুম ওমান থেকে উনি দেখছেন, মোবারকবাদ জানিয়েছেন, শিহাব ভাই আছেন, এরপর আছেন গোলাম ইয়াসিন ভাই, মারহাবা লিখেছেন, নূর হোসেন ভাই, আরমান হুজুরকে আনবেন দয়া করে, ইনশাল্লাহ আনবো ক্রমান্বয়ে, সবাইকে আনার চেষ্টা করব। অনেকে অনেকের অভিমত শেয়ার করছেন, ইমরান রেজা ভাই আছেন কুমিল্লা থেকে, এরপর মাইনউদ্দিন রানা ভাই আছেন, এরপর মাসুদ ভাই আছেন, কামরুল ইসলাম ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, মহিদুল ইসলাম সুজন ঢাকা থেকে দেখছেন, শাহেদুল ভাই আছেন, এরপর হবিগঞ্জ থেকে আমাদের জহির ভাই আছেন, উনিও মাশাআল্লাহ লিখেছেন, আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুক। হুজুর, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন তো যখন আপনারা মানে আমিরুল সুন্দকে দেখার ইচ্ছা পোষণ করলেন, তখন কিভাবে দেখেছিলেন? তখন তো দেখার কোনো মাধ্যম ছিল না। আমার যতটুকু মনে পড়ছে, ইসলামীদের সাথে আমি কথা বলেছিলাম, যারা পুরাতন মোবাল্লিক আপনাদের মতো, ওনারা ক্যাসেটের মাধ্যমে হয়তো বা প্রথম দেখেছিলেন, কেন তখন চ্যানেলও ছিল না উর্দু চ্যানেল। আপনি কখন দেখেছিলেন সর্বপ্রথম?
আমাদের ই ছিল, প্রথম ক্যাসেটটা ছিল দিদারে আমিরুল সুন্নাত।
আচ্ছা, প্রাইম মোবাইলিক এটাই বলে, আপনারাও ছিল এটা?
জি। তো ওই ক্যাসেটটা যখন আসলো, ওইটা উর্দুতে ছিল, বাংলা ডাবিং পরবর্তীতে করা হয়েছে, অনেক হাজার হাজার পিস এটা হয়েছে। তো আমিরুল সুন্নাত আমার জন্য যখন এটা সারা হলো না, তো স্ক্রিনে ভেসে উঠছে দিদার দা বাহু একটা কালাম আছে।
আচ্ছা,
মুর্শিদ দা দিদার বাহু, হৃদয় কারা সুর, সুর যে মানুষের হৃদয়কে কেড়ে নেয়, মানে ওইটা মানে খুব সুন্দর অত্যন্ত। ওইটা যখন নাকি ছিল, প্রথমে আমির আলী সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া হেঁটে যাচ্ছেন, পায়ের ছবি আসছে,
আল্লাহ।
তো ওইটা প্রায় চার পাঁচ মিনিট পর্যন্ত, প্রথমে পায়ের ছবি, তারপরে হাতের ছবি, মানে এক এক অ্যাঙ্গেল থেকে, তারপরে এক পাশ থেকে, না মানে এটা দেখা, হৃদয় যেটাকে বলে একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো উপচে পড়া, এরকম এক আবেগ অনুভূতি কাজ করেছে আসলেই আসলেই। আর এই আবেগ অনুভূতি আসার মতো ব্যক্তিত্ব আমি রেলেছি না।
জি, মাশাআল্লাহ,
আবেগ অনুভূতি হওয়ার মতো, কারণ যাকে দেখে হাজার হাজার মানুষ চেঞ্জ হয়ে যায়। আমিরুল সুন্নাতের আমরা বয়ান শুনি এখন না, মাদানী চ্যানেলে কণ্ঠ, কিন্তু যেটাকে আমরা কোকিল কণ্ঠ বলি, মধুর, মানে ওই ওই বাহ্যিক দিক থেকে ওই কোকিল কণ্ঠ না, কিন্তু এমন এক কণ্ঠ, জাদুময়ী কণ্ঠ,
জি,
যা মানুষের দিলকে, কানকে না, মানুষের দিলকে আকর্ষণ করে।
প্রথম যে দেখে সে দেখেই থাকে,
দেখেই
থাকে, শুনেই থাকে। আচ্ছা হুজুর, প্রথম বাবুল মদিনার সফর কখন হয়েছিল আপনার?
আমার প্রথম বাবুল মদিনার সফর 2007 সালে।
আচ্ছা, অনুভূতি কেমন ছিল যে আপনি আমিরুল সুন্নাতকে দেখতে যাচ্ছেন?
এটা তো আর আরেক ব্যতিক্রম সেট আপ ছিল, মাশাআল্লাহ। আসলেই দাওয়াতে ইসলামী আসলে যে অন্যরকম, আসলে যে আসল, এটারও এটা একটা প্রমাণ।
2007 সালে বলেছেন?
2007 সালে।
আচ্ছা,
নভেম্বর ছিল সেটা, তখন ছিল মুলতানের সর্বশেষ ইজতেমা, ওইটা ওই বছর
অনেক বিশাল ইজতেমা হতো,
প্রায় সাংবাদিকদের ভাষ্যমতে 30-35 লক্ষ মানুষের ইজতেমা,
আল্লাহু আকবার,
যেখানে প্রায় 37টা দেশের মানে লোকজন সেখানে উপস্থিত হতো। আমরা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ গিয়েছিলাম। তো যে কথাটা আরজ করছিলাম, যে আমির আলে সুন্নাত না এক হিকমতওয়ালা ব্যক্তিত্ব, যিনি নিজের নামের জন্য কিছু করেন নাই, বাহবার জন্য কিছু করেন নাই, বলবেন এটা কোথেকে পেলেন? আমি এই ঘটনা থেকে পেলাম। সেটা কি ছিল? সেটা ছিল 2007 সালে যখন ইজতেমার শেষ পর্ব, সম্ভবত রবিবার রবিবার হবে, ওখানে বন্দর দিন, তো লাস্ট বয়ান যেটা, সেটা সবাই জানে আমির আলী সুন্নাত
করবেন,
আর এটা আন্ডারস্টুড বিষয়,
যেহেতু পীর সাহেব,
পীর সাহেব যিনি সংগঠনের প্রধান
জি
সেই করবে তো সবাই। আর লাস্টের দিন লাস্ট বয়ান
ভরপুর ছিল,
চারদিক থেকে এমনি লোক চা, ট্রেন কে ট্রেন আসতেছে, ট্রেন বাস জাম, চারদিকে বিমানে করে তো লোক আসছে আগে থেকে, পুরো জাম
মাশাআল্লাহ।
সবাই অপেক্ষা, মানে আমরা অপেক্ষা করছি দূর থেকে বাস দিয়ে বাধা, দূর থেকে আমির আল সুন্নাত বয়ান করবে। যখন নাকি বয়ানের মঞ্চে মুবাল্লিক,
আচ্ছা
রুকনিসুরা কি ব্যাপার, রামিল সুন বলেছেন যে আমার জন্য যে আসছে সে যেন না থাকে, যে আল্লাহ রসুলের জন্য আসছে সে যেন থাকে। আর যেখানে সংগঠনের প্রধান যিনি,
আর তাও এত মানুষ,
লক্ষ লক্ষ মানুষ, সারা পৃথিবীর মানুষ জানছে, শুনছে বয়ান ইন্টারনেটের মাধ্যমে, তখন শোনা হতো, তখন তো মাদানী চ্যানেল ছিল না
জি,
তখন শোনা হতো ইন্টারনেটের মাধ্যমে, শোনা সারা পৃথিবীর কোটি কোটি মানুষ শুনছে বয়ান, সারা পৃথিবীর সকল মিডিয়া এটাকে দেখছে, সেই জায়গাতে আমাদের প্রতিযোগিতা থাকে কে করব, আমরা দ্বন্দ্বের লিপ্ত হই, ভাগ করে ফেলি আমি না তুমি
জি।
আর সেই জায়গাতে আমির আল সুন্নাত দামাত বাগানে কি করেছেন, নিজের মুরিদকে দাওয়াত ইসলামের এক জিম্মাদারকে রুকনে সুরাকে সেখানে বয়ানের জন্য দিয়ে দিয়েছে। তখন আমাদের দিদার হলো না মেরেসনদের অপেক্ষা, মানে রুবরু, মানে সরাসরি
ইস্তামাই যাওয়া
না,
আসেননি। আচ্ছা
তো যখন নাকি শেষে দেখা তো হলো না, তো পরবর্তী ইস্তেমা শেষ হলো, শেষ হওয়ার পর তখন করাচিতে আবার আমরা মুলতান থেকে আসলাম
জি।
তো একদিন দুই দিন পরে ফয়জানে মদিনাতে বলো যে আমির আল সুন্নাত সাক্ষাৎ দেবে।
আল্লাহু আকবার।
তো ফয়জানে মদিনাতে বিভিন্ন দেশের লোকজন মেহমানরা বোঝাই, আসলে ওখানে খুব সিকিউরিটিরও বিষয় থাকে, প্রচণ্ড সিকিউরিটির ব্যাপার থাকে, কারণ আমির আল সুন্নাত তো সারা ওয়ার্ল্ডের এক আমাদের অমূল্য সম্পদ, সুন্নিয়াতের
জি
বাগের রেজার, আলহামদুলিল্লাহ এক অমূল্য সম্পদ হচ্ছে আমির আল সুন্নাত আমাদের আহলে সুন্নাতের নয়নমণি সুন্নাত। তো অনেক সিকিউরিটি দেওয়া হয়, তো দূর থেকেই ব্যারিকেড দেওয়া। তো আমির আল সুন্নাত আলহামদুলিল্লাহ যখন আসছেন, তো আমির আল সুন্নাতের স্বভাব ছিল যেটা না, মুচকি আসা, মুচকি আসা, হাজারো কষ্টের মাঝে, অসুস্থতার মাঝে মুচকি হাসি। এই যে একটা বিষয় আমাদের সকলের জন্য কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, আমরা কিন্তু সামান্য অসুস্থ হলেও কি করি, আর ভাই বলিয়েন না অসুস্থতার জন্য আজকে মাহফিলে আসতে পারলাম না, এখানে অনুষ্ঠানে যেতে পারলাম না, এখানে আপনার কাছে আসতে পারলাম না, বলে ফেলি কিন্তু এটা তো না। আমির আল সুন্নাত বলেন যতটুকু সম্ভব অসুস্থতাকে লুকিয়ে রাখা
জি,
পেরেশানিকে প্রকাশ না করা। তো আমির আল সুন্নাত দামাতুল্লাহ যখন এক এক দেওয়ানা তো চিৎকার দিয়ে, মানে কেউ বেহুশ হয়ে যায়, কেউ স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক না,
যারা পীরকে তো কাছ থেকে দেখতেছে,
এটা কাছ থেকে দেখতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমির আল সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার ই হলো। তো তার ওই দিনকার কিছুক্ষণ ই করার পরে তো আমির আল সুন্নাত চলে গেলেন। তো পরবর্তীতে মাদানী মুজাকারা, মানে প্রশ্ন উত্তর বিভিন্ন দেশের যারা
আছে,
ওই সময় 37টা দেশের ইসলামী ভাইরা ছিল। তো আলহামদুলিল্লাহ সব আমরা বাংলাদেশের কাছে ছিলাম। তো তখন যাওয়া হলো, বসলো। তো আমাদের একটা ট্রেডিশন আছে, যাদের মাল বেশি তারা কাছে বেশি, ট্রেডিশন যেটা, হ্যাঁ, যারা ক্ষমতাধর ব্যক্তি বা অর্থশালী ব্যক্তি
তারা একটু কাছে যেতে পারে,
কাছে যেতে পারে, সাধারণ দরিদ্র মানুষ যারা তারা কিন্তু
জি
কাছে যেতে পারে না। আমি তো ভাবলাম ওইটাই হবে সংস্কৃতি এখানে, যেটা আমাদের ট্রেডিশন, একই ট্রেডিশন হবে, অথবা দূর থেকে জিয়ারত করতে হবে। কিন্তু যখন আমির আল সুন্নাত আসলেন, দেখলেন তিনি আমির আল সুন্নাত ঘোষণা দিলেন অন্যটা, বলেন যারা আওলাদের রসুল আছেন
জি
তারা, এবং যারা ওলামায়ে কেরাম আছেন, মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তারা ওই দরজা দিয়ে সামনে চলে আসে। তো যাওয়ার সৌভাগ্য হলো, যেহেতু আমি তখন কামিল পাস করেছিলাম, হয়তো আলিম না, জাস্ট ফর সার্টিফিকেট অর্জন। তো সেই সুবাদে পৌঁছে গেলাম। তো আমার তখন অনুভব হচ্ছিল যে আল্লাহর ওলিদের যে ইতিহাস কিতাবে পড়েছি, যে মালের পিছনে না, ওখানে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশের প্রতিনিধি ছিল, তাদেরকে ডাকেন নাই, কিন্তু আলিমকে সম্মান দিয়েছে, আহলাদের রসুলের সম্মান হয়েছে। আসলে দাওয়াত ইসলামী যে অগ্রসর কামিয়াবি, এর পিছনে হাকিকি যারা সম্মান পাওয়ার অধিকারী তাদেরকে আলহামদুলিল্লাহ আমির আলহ সুন্দর সম্মান দেন। এবং দিল থেকে যখন মোলাকাত হলো আমির আলহ সুন্নতের সাথে, তো হাত ধরলাম, আমির আলহ সুন্নতের তালিব হওয়ার আগে মুরিদ ছিলাম মুজাদ্দিদি তরিকার,
মাশাআল্লাহ।
তো যখন কাছে পেলাম তো আলহামদুলিল্লাহ নিয়ত করলাম তালিব হওয়ার জন্য, তো আলহামদুলিল্লাহ তালিব হলাম আমি, তখন আমির আলহ সুন্নত আমার ধরে। এই যে একটা যে এত বড় একজন ব্যক্তিত্ব একেবারে সাদা মাটা জীবন চলে না, আমার মনে হয় একটা ছোট মসজিদের ইম সাহেব এত সাদা মাটা চলে না, মানে এত স্বাভাবিকভাবে চলা, একেবারেই স্বাভাবিক চলা। খাবারের দাওয়াত দিল যখন, নিজ হাতে খাবার নিয়ে আসা, তো একবার যখন জিজ্ঞাসা করছে নাম কি, জহিরুল ইসলাম, এর পরবর্তীতে যখন দেখা হয়েছে নাম ধরে ডাকছে
আল্লাহ,
মানে এত আল্লাহ তাআলা শার্প ব্র্যান্ড না, একবার জহিরুল ইসলাম বলেছি না, ব্যাস। শুধু এটা না, 2007 পরে পরবর্তী 5 বছর পরে আমি যখন গিয়েছি
ভারতে
দেখা হয়েছে পরে জহিরুল ইসলাম, মানে এক অকল্পনীয় ব্যাপার। রুহানি শক্তি না থাকলে এটা মনে হয় না, সেখানে লক্ষ লক্ষ মানুষের সাথে যার সাক্ষাৎ,
প্রতিনিয়তই তো সাক্ষাৎ হচ্ছে,
প্রতিদিন যার শত শত হাজার মানুষের সাক্ষাৎ, কোন দেশের কোন রাস্তাঘাটের ছেলে, ঠিক না? এই যে একটা বিষয়। এবং আমি, আমার উদ্দেশ্য ছিল অন্য, বাবুল মদিনাতে তো সাংগঠনিক কাজ আমির হোসেন মোলাকাত, পাশাপাশি আমার ছিল লেখাপড়ার বিষয়। তো আমির আলহ সুন্নত আমাদের আলিয়া যখন বললে কি কথা বলতেছিল, তো আমি বললাম যে হুজুর আমি এই বিশেষ এটার জন্য আসছি, তাকাসুস এটার করার জন্য। আমি মুচকি হাসলেন, শুনলেন আপ বাংলাদেশ মে চাল যায়, আপ কাম করে। তখন আমি চিন্তা করলাম আমির আলহ সুন্নত বলছে, যাক বলছেন, এটা আমি অত চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম, সবার ভিসা হয়, আমার ভিসা হয় না। সর্বশেষ যখন এরকম ছিল, আমি ভাবলাম যে আমির আলহ সুন্নত বলছে আর এখন হওয়া সম্ভব
না,
না
নিশ্চয়ই তো কিছু না কিছু দূরদর্শিতা চিন্তা,
নিঃসন্দেহে নিঃসন্দেহে। আমরা তো দেখি বাহ্যিক দিকে না,
জি,
বাহ্যিক বিষয়গুলো আমরা পর্যালোচনা করি, আর আল্লাহর ওলিরা দিলকে পর্যালোচনা করে। আমরা বাহ্যিক কাজের রিপোর্ট নেই, আর তারা প্রকৃত আমলিয়াতের রিপোর্ট নেয়। জন্য উলামায়ে কেরাম লিখেছে না, বুজুর্গানি দিন বলেন যে যখন তোমরা আলিমের কাছে যাও, মুফতিয়ানি কেরামের দরবারে বসো, তো তোমার জিব্বাকে সামলে বসো, আর যখন আল্লাহর ওলিদের সামনে বসো, তোমার দিলকে সামলে বসো, কারণ তোমার দিলের হাল আল্লাহর ওলিরা জানতে পারে।
জানে বেশক। হুজুর তো কতবার গিয়েছেন, 7-12? এরপর
7-12, তারপরে তো 15 যখন মাদানী চ্যানেল শুরু হয়েছে,
এরপর আর যাওয়া হয়নি,
তখন যাওয়া হয়েছে না, এরপরে আর যাওয়া হয়নি, শুরু যখন হলো মাদানী চ্যানেল বাংলা
আর যাওয়া,
তখনই যাওয়া হয়েছে 3 বার।
কোন জিনিসটা আপনাকে এখনো ভাবায় যে যখন আমি আমির আলহ সুন্নতের দরবারে ছিলাম, এই জিনিসটা এখনো মনে পড়লে আপনার, হয়তো বা জানি না আপনি শেয়ার করবেন কিনা, আপনার অশ্রু সিক্ত হয়ে যায় আমির আলহ সুন্নতকে ঘিরে, যে এই জিনিসটা আমার মনে পড়লে এখনো মানে দিল ছুঁয়ে যায়, কোন জিনিসটা?
আসলে আমি লিখলাম দুবার তোমার সোহবত যে আছে না, এটা সবচেয়ে মজার। এবং আমি যখন নামাজ পড়ছিলাম, জুমার নামাজ, আমি লিখলাম বয়ান করছিলেন, একেবারে কাছে থেকে তো বয়ান করছিলেন, জুমার খুতবা পড়বেন, সামনে খুতবা পড়তেছেন, খুতবা পড়বেন, তো পাঞ্জাবি সুতো উঠে গেছে,
আল্লাহ, আমি
সুতো উঠে মানে ছিড়া, হ্যাঁ, একেবারে মানে কি যে এক সাধারণ মানুষ, মানে কিভাবে যে জীবনটাকে উনি চালিয়েছেন।
আল্লাহ,
মানে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছু পেয়েও ত্যাগ করেছেন না?
জি,
তার আদর্শের নমুনা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়া কামিলিন, আর বর্তমান সময়ে আমির আহলে সুন্নাত জামাত পর্যন্ত দেখতে পাই। যদি ইচ্ছে করেন, আলিশানতার শেষ নাই,
শেষ নাই। এমন অনেক মুরিদ আছে হুজুর ওনার কদমে সম্পূর্ণ সম্পদ লুটাই দিবে,
কোটি কেন, মিলিয়ন কেন, ট্রিলিয়ন, কিছুই না,
কিছুই না।
কিন্তু আলহামদুলিল্লাহ সরকারে দু আলম সাসমের সুন্নতের উপরে, যে যে আমরা এখানে প্রতীক হিসেবে নিয়েছি না, ব্যবহার তো করি না আমরা, কম করি বাড়িতে, যে বাস্তবতা যেটা ভাই, যেটা মাঝে মাঝে করি, কিন্তু আমির আহলে সুন্নাত জামাত বরকাতুল্লাহ আলিয়া
এটার ব্যবহার নিজের
প্রতিনিয়ত করছেন।
জি,
প্রতিনিয়ত করছেন। এটাই যে আসলে আমির আহলে সুন্নাত, আমির আসলেই আমির আহলে সুন্নাত।
জি,
এটা ওই লকপটা, উপাধিটা এমনি না, আছে না কেউ যে এমনি নাম উপাধি দেওয়া হয় অমুক, আসলে আমির আহলে সুন্নাত আসলে হাকিকতেই আমিরে আহলে সুন্নাত।
স্যার আমরা তো আমির আহলে সুন্নাত বলছি, কিন্তু আমির আহলে সুন্নাত স্বয়ং আমির আহলে সুন্নাত লকব নিয়ে কত কান্নাকাটি করে থাকেন।
আরে এটার বিষয় মানে আমি যখন নাকি 2007 যখন নাকি বাবুল মদিনাতে গেলাম না, আমার একটা মাইন্ড ছিল, যেহেতু আমি বললাম আপনাকে পূর্ব থেকে আমি সাংগঠনিক
সাংগঠনিক কাজ করেছেন,
ঠিক আছে, তো আমার একটা টার্গেট ছিল পীর সাহেব, বাসা বাড়ি টাড়ি মালটাল ভালোই থাকবে, ইনকাম, টাকা পয়সা আর নাম কামের ব্যাপার।
ওই
যে আমি পূর্বের যে ঘটনাটা বললাম, যে যখন আগে আমি ইজতেমাতে গেলাম, যখন বয়ান করলো না, তখন আমার মাইন্ডে একটা আঘাত খেলো যে তাহলে তো সে নামের জন্য নাই কিছু।
জি, ওই যে মুলতান শরীফে আপনি
মুলতানের যে ইজতেমাতে বয়ান করেন আমির আহলে সুন্নাত, এবং আমাদের স্লোগান তো অমুক হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, স্বাভাবিক বিষয় আমির আহলে সুন্নাতের আগমন শুভেচ্ছা স্বাগতম হবে।
জি,
আমি এটার জন্য প্রস্তুত ছিলাম যে হবে এরকম,
আমিও দেব,
আমিও দেব, স্বাভাবিক। এটা দেখি নাই বলে আমি স্লোগান হয় না, বলে না আমির আহলে সুন্নাতের কথা হচ্ছে স্লোগান যদি হয় তো আমার গাউসে পাকের হবে,
আল্লাহ
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার কেন হবে,
আমি
কে, নিজেকে মিটিয়ে দেওয়ার যে সিস্টেম, যে পদ্ধতি, টোটাল কোথাও নিজের নাম আমির আহলে সুন্নাত কখনো শুধু কি বলে ইলিয়াস কাজ, ইলিয়াস, এই যে একটা বিষয়। দ্বিতীয়ত আমার আর একটা টার্গেট ছিল একটা নাম, আর একটা ছিল মাল, টাকা পয়সা, মানে খুব সুন্দর বাংলো হবে, হ্যাঁ, আলিশান বাড়ি হবে। তো আমি বাবুল মদিনা করাচিতে যখন গেলাম, আমি খবর নিচ্ছি যে আমির আহলে সুন্নাতের বাড়ি কোনটা,
বাড়ি কোনটা
কোথায় আছে, হ্যাঁ বাড়ি ঠিক আছে যাবে, তো খোঁজ খবর নিলাম, তো সাক্ষাতের জন্য যখন বাড়িতে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে, আলিশান সেই ঘরের যেখানে অবস্থান করেন, তো খবর নিয়ে দেখলাম এটা ওনার ঘর না, ওনার বোনের ঘর, সেখানে ভাড়া বা এমনিতেই
থাকে,
একটা ফ্ল্যাটের মধ্যে থাকে। তো যার একটা ঘর নাই, যার নামের মানে মাল টাকা নাই, যার যে নামের পিছনে দৌড়ায় না, তখন আমার বিবেক আমাকে বলছে যে পৃথিবীতে কিন্তু মানুষ সাধারণত প্রথমে অর্থের পিছনে দৌড়ায়, অর্থ যখন হয়ে যায় তখন নামের পিছনে আর ক্ষমতার পিছনে দৌড়ায়,
বেশক বেশক,
ঠিক না, সাধারণ মানুষ কিন্তু এগুলোই আমরা দেখি। কিন্তু আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত ওই ব্যক্তিত্ব, আমির আহলে সুন্নাত বলেন যে আমি ক্ষমতা চাই না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি চাই।
সুবহানাল্লাহ, বেশক। হুজুর আমাদের চ্যানেলে যে ট্রান্সমিশনগুলো, এগুলো কি আপনারা ওখানে গিয়ে শুরু হয়েছিল নাকি এখান থেকেও কিছু শুরু করেছিলেন, রেকর্ডিং লাইভ বা এগুলো?
আসলে এটা মাদানী চ্যানেল যে শুরু হবে এটা আমাদের পরিকল্পনাও ছিল না।
আচ্ছা, ছিলই না,
ছিলই না, গেলাম হয়তো রেকর্ডিং হবে 6 মাস পর বা 1 বছর পরে শুরু হবে,
আচ্ছা
এরকম একটা বিষয়, কবে হবে না হবে কি হবে না ওরকম ব্যাপক কিছু না, 16 সালে সম্ভবত,
আচ্ছা
15 বা 16 হবে। তো যাওয়ার পরে নিগরানী সুরা সবাইকে নিয়ে বসলেন, তখন আমি যাইনি, তো নিগরানী সুরা আমি পরবর্তী ফ্লাইটে গিয়েছি 2 দিন পরে, সব আগে মুবালিকরা গিয়েছিল তারা,
আচ্ছা,
তো বললো আপনার মাদানী চ্যানেল কীভাবে সম্ভব, তা নিগরানী সুরা একটা টার্গেট দিলেন, তারপর আমি যখন গিয়ে শরিক হলাম তখন আবার নিগরানী সুরা নিয়ে বসলো সবাইকে, যে আর আমাদের তো আলী ভাই, তো আলী ভাই রুকনেশ্বরা মর্দে কালান্দার, সত্যি কথা, ওনার কদমে লাখো সালাম, এই রুকনেশ্বরার ওয়াসিলাতেই হাজি আলী আত্তারি সাল্লাম আল বাড়ি এই মাদানী চ্যানেল বাংলা নিঃসন্দেহ আমির আহলে সুন্নাত ফয়েজ তো আছেই, আমির আহলে সুন্নাত প্রশিক্ষণিত হয়ে আসছে, তিনি প্রশিক্ষিত হয়ে, কিন্তু ওনার যে উদ্যোগ, ওনার যে স্পিরিট, ওনার যে গতি,
জি,
আমাদেরকে সেখানে নিয়ে গেছে। আমার মনে আছে ওই বছরই যখন নাকি বিভিন্ন রুকনি সুরের একটা প্রোগ্রাম রেখেছিল, প্রোগ্রাম পড়েছিল, বিভিন্ন দেশে দেশের বিভিন্ন মুবালিক আসছিল, তিন দিনের প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণ শেষে আমি মাদানী ছেলের ব্যাপারটা পরে আসতেছি, এটা যেহেতু এই জন্য আমি বলছি। তো তিন দিন প্রশিক্ষণ শেষে নিগরানী সুরা প্রশ্ন করছিলেন যে এই প্রোগ্রামের ব্যাপারে আপনাদের ভিউজটা কি, কেমন হয়েছে বা কি। আমার মনে আছে আমি তখন বললাম যে আমি একেবারেই 100% এই কথা বলতে পারি যে এই জায়গাতে যে প্রশিক্ষণটা হলো এর 99% প্রশিক্ষণ আমাকে আমাদেরকে হাজিয়া আলী দিয়েছেন। একেবারে যা যা ফটোকপি মনে হচ্ছিল আমার কাছে, একেবারে টোটালি বিষয়টা। তো এই যে হাজি আলী আত্তারি সাল্লামহল বাড়ি, ওনার ইন্সপায়ার, ওনার গতি, ওনার স্পিরিট আমাদেরকে অগ্রসর করেছে। তো মিটিংয়ের মধ্যে আমি নিগরানী সুরে একটা ট্রাস্ট দিলেন, টার্গেট দিলেন যে এতদিনের মধ্যে আপনাদের এত ঘন্টা, আমরা ওখানে সম্ভবত 7 জন না 9 জন মোবাইল লিখছিলাম, আমার খেয়াল নেই পরিপূর্ণ, এতজন এর মধ্যে এত ঘন্টার ট্রান্সমিশন তৈরি করে দিতে হবে আপনাদেরকে।
আচ্ছা,
যদি আপনারা দিতে পারেন তাহলে আমরা পরিকল্পনা নেব করব কি করব না।
আল্লাহ আকবার।
তখন হাজি আলী ভাই তো মাশাআল্লাহ বসে সব কিছু ট্রেন আপ করা, এটা করা, এটা করা, এটা করা, সব কিছু তৈরি করে তারপর বিভিন্ন ডাইরেক্টরদের সাথে বসানো। আলহামদুলিল্লাহ আমাদের সব মুবাল্লিগরা প্রস্তুত, ধুম একদম একটানা রেকর্ডিং সব কিছু করা, এডিটিং করার জন্য এডিটিংয়ের মধ্যেও আমাদেরকে ট্রেন আপ করালো আলহামদুলিল্লাহ বিভিন্ন মুবাল্লিগদেরকে, বিভিন্ন যে এডিটিং কীভাবে করতে হয়, তাফতিশ যেটাকে বলি আমরা, তাফতিশ সংশোধনী কীভাবে কেটে, এটা তো যেটা ওনারা করে থাকে যারা পেশাদার ওনারা করে, কিন্তু ভাষাগত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো পাশাপাশি যারা মাদানী আছে অন্য ভাষাভাষী তাদেরকে বুঝিয়ে দেয় যে এটা বলেছে, এটা পুরো ট্রেন আপ করা, পুরো সেট আপ তৈরি করে এরা। তো নিগরানী সুরের কাছে যখন এটা দেওয়া হলো, তো আমাদের যেটা ছিল এর পূর্বে নিগরানী সুরা তো আরও ফাস্ট, মানে আসলে যে মানে নিগরানী সুরা সারা ওয়ার্ল্ডে নিগরান, আসলেই নিগরান হাকিকতেই এমন ব্যক্তিত্বদের দ্বারাই সম্ভব পৃথিবীকে জয় করা,
বেশক
এরকম ব্যক্তিত্বদের দ্বারাই সম্ভব সারা পৃথিবীকে সুন্নিয়তের জয়ের ডঙ্গা বাজিয়ে দেওয়া, যেটা নিগরানী সুরের কাছে অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তিত্ব, অত্যন্ত যে উনি দেখে মানুষকে দেখে চোখ দেখে বলে ফেলে যে এর মাঝে কোয়ালিটি আছে।
আচ্ছা,
এবং ওনার প্ল্যান, প্রত্যেকটা প্ল্যান তো আলহামদুলিল্লাহ হঠাৎ করে বলতেছে যে সবে বরাত ছিল তখন 15ই শাবানের রাত বলে এখান থেকে শুরু ট্রান্সমিশন। বলি কি বলে, যেখানে আমাদের 6 মাস বা 1 বছরের আরো দূরে গিয়ে আমরা মাত্র শুরু করছি, বলে না শুরু মানে আসমান থেকে পড়া আর কি, আমি কীভাবে কী করবো, বলে হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তখন আমাদের যারা মোবাইল ছেলেরা বলছে ইনশাল্লাহ হবে, নিগরানী সুরে যখন বলেছে পারবে, হ্যাঁ পারবো না কেন, ইনশাল্লাহ পারবো। সত্যি কথা যে আমাদের সব মুবাল্লিগদের আলহামদুলিল্লাহ এত স্পিরিট ছিল, বলছে পারবেন, হ্যাঁ সব পারবো ইনশাল্লাহ। কী বলেন, নিগরানী সুরে বলছে মানে প্রথম পরীক্ষা করে না, বড়দের তো কাজই তো এটা, বাচ্চাকে পরীক্ষা করা, এটা 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 সব বলতেছে, এবং তার বাস্তবিকই যা ছিল,
কষ্ট হয়েছে,
কষ্ট হয়েছে বললো। তা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক না কি বলেন, এটা কোনো বিষয় না, হয়ে যাবে ইনশাআল্লাহ তালা, আলহামদুলিল্লাহ হয়ে গেছে,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবসর সময়ও প্রায় শেষ হয়ে গেছে, আপনাদেরকে একটা বিষয়, মদিনার সফর তো একটা বিশাল বিষয়, আমি এদিকে যেতে পারছি না, 3 দিনের সুনাতে পরে ইজতিমা, মাশাআল্লাহ, যখন প্রথমবার বয়ান করেছিলেন অনুভূতি কী ছিল আপনার, আর ইন্তেজামের বিষয়ে অনুভূতি কেমন ছিল যে বাংলাদেশে প্রথমবারের মতো দাওয়াত ইসলাম ইজতিমা?
আসলে আমাদের বাংলাদেশের অসংখ্য আগাবিরিন আহলে সুন্নতের তাদের স্বপ্ন ছিল 360 এই পূর্ণভূমিতে সুন্নিয়তের ইজতিমা।
জি বেশক,
আমাদের অনেক আকাবিরিন আল্লামা নূর ইসলাম ফারুকি, বাকি বিল্লাহ আলাই রহমা, ওনারা এই আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীতে চলে গেছেন। সকল সুন্নি উলামা ইকরামের আশা ছিল যে সুন্নিয়তের ইজতেমা। তো যখন এটা আসলে বাস্তবায়ন যে আমরা এই ছোটো ছোটো কিছু মুবাল্লিগ কয়েকজন মানুষ, হ্যাঁ আমরা ছোট, আমাদের সবসময় এটাই থাকে, এখনও আমরা ছোট,
জি
আমরা ছোট কিন্তু আমাদের কোমর খুব মজবুত, কারণ আমাদের মাথায় আমাদের কাঁধে আত্মার আছে। আমাদের কাঁধে আলহামদুলিল্লাহ খাজা পিয়া আছে, আমাদের কাঁধে আলা হজরতের হাত আছে আলহামদুলিল্লাহ, দাও আছে মুবাল্লিকদের কাঁধে আলহামদুলিল্লাহ গাউসে পাকের কারামে নজর আছে, শেরে খোদার নজরে কারাম আছে।
বেশক
তো আলহামদুলিল্লাহ দাওসেন মুবাল্লিকরা খুব ছোট ছোট, যোগ্যতা নেই, কোয়ালিটি নেই, কিছুই নেই। একটা কথা বলি যে এটাই, এবং এটা শুধু বলা না কিন্তু একটা আছে ভাই লিয়াকত ভাই, একটা বলার জন্য বলা না, আর একটা দিল থেকে বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি এটা, আমরা কিছু না, কোরআনওয়ালা করাচ্ছে
জি,
আমরা হচ্ছে একটি গাল খালি ঢোল, এটা আরেকজন আওয়াজ দিচ্ছে, আমরা সেই প্রতিধ্বনিত শুধুমাত্র করছি, আমরা শুধুমাত্র তাদের কোলামি করে যাচ্ছি। আসলেই অনুভূতির বিষয় এগুলো না, অনুভূতিতে টাচ করে, আবেগ চলে আসে এগুলোতে, যে আসলেই যে স্বপ্ন ছিল আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই কাজ করিয়ে দেখিয়েছে দাওয়াত সেমি মুবাল্লিকরা। আমির হোসেন ফয়জা বরকাতে যেটা আবাময় সুন্নি জনতার উলামা মাশায়েখ আহলে সুন্নাত সুন্নি জনতার আশা ছিল তিন দিনের সুন্দর করে ইস্তেমা
জি।
এটা তো যখন প্রশ্ন করেছেন অনুভূতি কী ছিল, এই অনুভূতি ব্যক্ত করার মতো না, যে যেটা আমাদের আঁকাবিরিন্দের স্বপ্ন আলহামদুলিল্লাহ আমির আলী সুন্নাতের ফয়জা বরকাতে আলী ভাই এর উপস্থিতিতে ওনার দিক নির্দেশনায়
জি
আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত সামির আক্লান্ত, এটা তো কারো একক কিছু না, একেবারে দাওয়াত ইসলামীকে যে মোহাব্বত করে ভালোবাসে তার থেকে নিয়ে শুরু করে সবার আক্লান্ত প্রচেষ্টা, অর্থ, শ্রম, মেধা, ভালোবাসা এবং গাউসে পাক সহ সকল আউলিয়ে কেরামের নিগাহে নজর
জি।
তো যখন বয়ান হচ্ছিল না কেমন ছিল সেটার অনুভূতি তেমনই না, এটা অকল্পনীয়
জি,
যে যেটা আমাদের আঁকা বিরিনের স্বপ্ন সেটা পূরণ হচ্ছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমরাও এটা চাই, এটা সারা বছরই প্রতি বছরই যাতে আমরা এটা ধুমধামের সাথে করতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বড় একটা সমাবেশ আমাদের যাতে হয়। দোয়া করবেন আপনারাও যারা চ্যানেলে দর্শক আছেন, আমরা যাতে এটা কখনো না ছাড়ি বা আমাদের কাছ থেকে যাতে না ছুটে, হয়তো বা গত বছর আমরা আমাদের সৌভাগ্য হয়নি সেই ধুমধামের সাথে করার, আপনারা জানেনই দেশের পরিস্থিতি। ইনশাআল্লাহ যদি এই বছর আল্লাহ তাআলা সহায় হন, ইনশাআল্লাহ আমাদের জিম্মাদাররা, আমাদের উপরস্থ যারা আছেন ওনারা করার আবারও ব্যবস্থা গ্রহণ করবে। আজকে আমরা অনেক স্মৃতি জহিরুজের শুনলাম, ইনশাআল্লাহ আজ্জাল আরও কিছু স্মৃতি তো অনেক আছে, যদি অন্য কোনো অনুষ্ঠানে সম্ভব হয় শেয়ার করার চেষ্টা করব। আজকে এতটুকু ইনশাআল্লাহ আজ্জাল, আগামী অনুষ্ঠানে আরেকজন অতিথি নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারে মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।